ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজ 21 মে রবিবার 2017, বাংলাদেশ এবং ভারতে এই মুহূর্তে রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে আজ রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদে মুসলিম বিশ্বের প্রতি দেয়া ভাষণ।
I ask you to join me, to join together, to work together, and to fight together, because united we will not fail, we cannot fail. Nobody, absolutely nobody can beat us.
আর এই ভাষণ নিয়েই প্রতিক্রিয়া রয়েছে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মিজারুর রহমান খানের।
ইসলাম এবং আমেরিকার মধ্যে তার কোনো বিরোধ বা কোনো তারাপোরেন ছিল না।
পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফরের কর্মসূচিতে তার প্রথমে সৌদি আরবের সফরসূচির দিকে তাকিয়ে গোটা বিশ্বের সাথে তথা গোটা রাজ্য।
বিশ্ব সংবাদ শুনুন সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রবিবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রিয়াদে আঞ্চলিক শীর্ষ সম্মেলনে আরব রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ ও মুসলিম নেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এ হচ্ছে শুভ ও অশুভদের মধ্যে লড়াই।
We must be united in pursuing the one goal that transcends every other consideration. That goal is to meet history's great test, to conquer extremism and vanquish the forces that terrorism brings with it every single time.
Trump, প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বিদেশ সফরে বলেন, যেসব দেশ চরমপন্থা নির্মূল করতে চায়, যুক্তরাষ্ট্র তাদের একটা কোয়ালিশন চায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা বিভিন্ন ধর্ম বা বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন সভ্যতার মধ্যে লড়াই নয়, এ হচ্ছে নৃশংস অপরাধী যারা মানুষের জীবন নাশ করতে চায় এবং সব ধর্মের ভালো মানুষ যারা মানুষের জীবন রক্ষা করতে চায় তাদের মধ্যে লড়াই। এ সম্পর্কে খবরের পর বিস্তারিত রিপোর্ট শুনবেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া মনে হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সোলে জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, রবিবার দুপুরে দক্ষিণ পিয়াংগন প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি 500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যায় এবং তারপর সাগরে গিয়ে পড়ে। জয়েন্ট চিফসদের এক বিবৃতিতে বলা হয়, আমাদের সামরিক বাহিনী ঘনিষ্ঠভাবে নজর রাখছে যে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আরও উস্কানিমূলক কিছু করে কিনা, এবং আমরা আমাদের সামরিক বাহিনীকে পূর্ণ সতর্ক অবস্থায় রেখেছি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, আমরা এ বিষয়ে অবগত যে উত্তর কোরিয়া মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ফেব্রুয়ারি মাসে এটির পরীক্ষা হয়। উত্তর কোরিয়া সম্প্রতি যে 3টি পরীক্ষা চালায় তার চাইতে এটি কম দূরত্ব অতিক্রম করতে পারে। কাবুলে এক জার্মান ত্রাণকর্মী ও তার আফগান নিরাপত্তা রক্ষীকে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা হত্যা করে। বন্দুকধারীরা তারপর ফিনল্যান্ডের এক মহিলা যিনি এক ত্রাণ সংগঠনের জন্য কাজ করতেন তাকে অপহরণ করে। ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন যে সে দেশের এক নাগরিককে অপহরণ করা হয় এবং অপহরণকারীদের সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি। এখনও কেউ ওই ঘটনার দায় স্বীকার করেনি। রাজধানী শহরের দারুল আমান সড়কে একটি অতিথিশালার বাইরে ওই সহিংস ঘটনা ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইডেনের দাতব্য প্রতিষ্ঠান অপারেশন মার্সির কর্মীরা ওই অতিথিশালায় থাকেন। বাংলাদেশে নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে কিছুই পাওয়া যায়নি, তবে বাড়িটিতে তালা মেরে র‍্যাব অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে কিছুই পাওয়া যায়নি। বাড়িটিতে তালা মেরে র‍্যাব অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। এর আগে বাড়ির ভেতরে থাকা পাঁচ যুবক আত্মসমর্পণ করেন। তাদের পরিবারের দাবি জঙ্গি নয়। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের পর জানা যাবে এরা জঙ্গি কিনা। শনিবার বিকেলে নরসিংদী শহরের বাইরে গাবতলি এলাকায় একটি দোতলা বাড়ি ঘেরা করে রাখে র‍্যাব। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ থেকে অপরাধজনিত বিদায় অপরাজনীতি বিদায় করতেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিজ কার্যালয়ে পুলিশের তল্লাশি অভিযান নিয়ে এক টুইট বার্তায় তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশ থেকে অপরাজনীতি বিদায় করতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিজ কার্যালয়ে পুলিশের তল্লাশি অভিযান নিয়ে এক টুইট বার্তায় তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন। বলেছেন, পুলিশকে অকারণে ব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করা হচ্ছে একটি অপরাজনীতি। এই রাজনীতির অবসান হওয়া উচিত। শনিবার সকালে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অজ্ঞাতনামা ব্যক্তির জিডির প্রেক্ষিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ, যদিও কিছুই পাওয়া যায়নি। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে
ওয়াশিংটন থেকে।
ভারতে মাস দুয়েক আগে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সেখানে ট্যানারি ও চর্মশিল্প নানা সমস্যায় পড়ে এবং একে একে বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে এ সমস্যা নিয়ে বৈঠক করেন লেদার এক্সপোর্ট কাউন্সিলের কর্মকর্তারা। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
উত্তরপ্রদেশে বিজেপির গত দু মাসের শাসনেই নানান কড়াকড়িতে দরজায় তালা পড়ছে বহু ট্যানারিতে। ও রাজ্যের বিপন্ন চর্মশিল্প এখন নিশ্চিন্তে কাজ করতে পশ্চিমবঙ্গে চলে আসতে উদগ্রীব। কাউন্সিল অফ লেদার এক্সপোর্টস এর কর্তারা রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে আলোচনার পর মন্ত্রী ঘোষণা করলেন, অন্তত 20টি ট্যানারি স্থানান্তরিত হবে কলকাতার অদূরে বানতলা লেদার কমপ্লেক্সে। ট্যানারি ছাড়াও আসবে চর্ম সামগ্রী প্রস্তুতি ইউনিট অনেকগুলি। ট্যানারি শিল্পে লগ্নি হতে পারে 1,000 কোটি টাকা, কর্মসংস্থান হবে 6,000। পশ্চিমবঙ্গে গরু কাটা নিয়ে বিশেষ কোনো বাধানিষেধ নেই, কিন্তু সারা উত্তরপ্রদেশে অধিকাংশ কসাইখানা এখন একরকম বন্ধ। পশ্চিমবঙ্গে চামড়ার ব্যবসা থেকে বাৎসরিক আয় 13,000 কোটি টাকা, এর মধ্যে রপ্তানি 7,000 কোটি টাকার। চর্মশিল্পে অপ্রত্যাশিত এই লগ্নি পশ্চিমবঙ্গের লগ্নি খরা অনেকটাই কাটাবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মিশরের কর্তৃপক্ষ বলেছে 3টি গির্জায় মারাত্মক বোমা বিস্ফোরণের ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে তারা 48 ব্যক্তিকে সামরিক বিচারের জন্য সুপারিশ করেছে। ইসলামিক স্টেট আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। ডিসেম্বর ও এপ্রিল মাসে ওই গির্জাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মিশরের সরকারি অভিশংসক বলেছেন, আক্রমণ চালানোর জন্য দক্ষিণাঞ্চলের কিনা প্রদেশে এবং কায়রোতে সন্দেহভাজন ব্যক্তিরা সন্ত্রাসী সেল গঠন করে। ডিসেম্বর মাসে কায়রোতে বোমা হামলা হয়। তান্তা ও আলেকজান্দ্রিয়াতে এপ্রিল মাসে কপটিক গির্জায় আক্রমণ হয়। 70 জনেরও বেশি মানুষ নিহত হয়। এপ্রিল মাসের আক্রমণের পর মিশরে 3 মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আফ্রিকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান জানিয়েছেন, ডেমোক্রেটিক কঙ্গো প্রজাতন্ত্রে যে মারাত্মক ইবোলা ভাইরাস ছড়াচ্ছে তা দ্রুত নিয়ন্ত্রণ করার ভালো সম্ভাবনা রয়েছে। মৎসিদিৎসো মতি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, যে গতিতে সরকার ও তার জাতীয় ও আন্তর্জাতিক শরিকরা এই সংকটে সাড়া দিয়েছেন তাতে তিনি খুব উৎসাহিত বোধ করছেন। তবে ইবোলা নিয়ন্ত্রণের কাজ যে কঠিন হবে তার গুরুত্ব তিনি কমাচ্ছেন না। মতি বলেন, আমি খুব আশাবাদী, কারণ এই সরকার এ বিষয়ে অভিজ্ঞ এবং তারা দ্রুত কাজ শুরু করেছে এবং আমরা শরিকদের সঙ্গে ইতিমধ্যেই সেখানে আছি। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সৌদি আরব অবস্থান করছেন। প্রেসিডেন্ট হিসেবে তার আন্তর্জাতিক প্রথম সফর এটি, শুরু করেছেন সৌদি আরব দিয়ে। রিয়াদে দ্বিতীয় দিনে তিনি আজ কথা বলেছেন আরব আমেরিকান মধ্যপ্রাচ্য সন্ত্রাস বিরোধী সম্মেলনে, ভাষণ দিয়েছেন সেখানে কিছুক্ষণ আগে। সেই ভাষণের বিভিন্ন দিক নিয়ে এখন বিশ্লেষণ করছেন, আমাদের সঙ্গে বিশ্লেষণ করতে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক আমলা, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরী, আর সরকার কবিরউদ্দিন রয়েছেন আলোচনায়, আর যোগ দিচ্ছি সঙ্গে আমিও।
জি সেলিম হোসেন, ধন্যবাদ। সেলিম হোসেন এবং আমি, আমরা দুজনে মিলে জিয়াউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলবো যে বিষয়টি নিয়ে সেলিম হোসেন ইতিমধ্যেই তা ব্যাখ্যা করেছেন। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এটাই প্রথম বিদেশ সফরে গেলেন সৌদি আরবের রিয়াধে, আজ ছিল তাঁর দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে 50টিরও বেশি মুসলিম দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে সন্ত্রাস বিরোধী যে শীর্ষ সম্মেলনে তিনি এই কিছুক্ষণ আগে ভাষণ দিলেন, অত্যন্ত জোরালো সুস্পষ্ট ভাষণ। তাতে তিনি বললেন যে আমরা এখানে লেকচার দিতে আসিনি, আমরা এখানে মানুষকে এটা বলতে আসিনি যে আপনি কিভাবে আপনার জীবনযাত্রা পালন করবেন, আপনি কি করবেন, আপনার মূল্যবোধ কি, এগুলো নিয়ে না, আপনি উপাসনা করবেন কিভাবে, প্রার্থনা করবেন কিভাবে, ধর্মাচার কিভাবে পালন করবেন, সেটা আপনাদেরকে বলার জন্য আমরা এখানে আসিনি। আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে শরিকানা সম্পর্ক আপনারা গড়ে তুলবেন সেই আশা নিয়ে, আমরা অভিন্ন মূল্যবোধের সন্ধানে আপনাদের কাছে এসেছি, আমরা ভবিষ্যতে শ্রেয়তর একটা ভবিষ্যতের জন্যে, আরও কল্যাণময় ভবিষ্যতের তালাশে এখানে এসেছি, এবং এই এই মূল এই প্রতিপাদ্য বিষয়টিকে লক্ষ্য করেই তিনি সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সবাইয়ের সংযুক্ত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। তো জিয়াউদ্দিন চৌধুরী, আপনি আলোকপাত করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভাষণের ওপর, আপনার টেক।
আপনাকে মানে আপনি যেটা শুরু করলেন যেভাবে, আমি তো নিজেও শুনলাম, আপনারা শুনেছেন, এটা একটা একদিক দিয়ে বলতে পারে ট্রাম্পের জন্য বা আমরা যারা ট্রাম্পকে একদিন ধরে শুনে আসছি আমেরিকায় বসে বা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে, এটা একটা একেবারে যেটাকে বলে যে মোড় পরিবর্তনকারী একটা ভাষণ। কারণ এই ট্রাম্প তিনি প্রখ্যাত হয়েছিলেন যে সমস্ত কথাবার্তা বলে তার ক্যাম্পেইনের সময়, এমনকি তিনি প্রেসিডেন্ট হওয়ার পরেও সেখান থেকে তার এই যে এই যা বলে যে পিভটাল ট্রান্সফার বা পরিবর্তন, এটা মহা উল্লেখযোগ্য। একদিকে যেটা বলা যায় তিনি আজকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তার যদি তার যে পরিপ্রেক্ষিতটা যেটা আছে সেই পরিপ্রেক্ষিতটা হচ্ছে যে তিনি এই মুসলমান টেরোরিস্টদের সম্পর্কে তিনি বলতেন এটা এদেরকে ইসলামিক টেরোরিস্ট বলতেন, আজকে সেই ইসলামিক টেরোরিস্ট কথাটা তিনি ব্যবহার করেননি, তিনি ইসলামিক রেডিকালিজম সেটাও তিনি বলেননি, এবং সেখান থেকে এখন তার সেই পরিবর্তন যুগান্তকারী একদিকে তার জন্যে এটা হচ্ছে তিনি এখন এই যুদ্ধকে তিনি বলছেন তার কথায় ইট ইজ ওয়ার বিটুইন গুড অ্যান্ড ইভিল। এই যে গুড অ্যান্ড ইভিল এই কথাটা তার মুখ থেকে যে শোনা যাবে যেটা অনেকেই বলতেন সেটা আশা করেননি। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তিনি এমন একটি জায়গায় গিয়েছেন সৌদি আরেবিয়া যারা আজকে এতদিন ধরে তারা যুক্তরাষ্ট্রের একজন বন্ধু দেশ হিসেবে তারা পরিচিত, এবং যুক্তরাষ্ট্র সৌদি আরেবিয়ার মধ্যে প্রীতি শুধু এটা শুধু ডিফেন্স নিয়েই নয়, বাণিজ্যিক কারণে হোক, তেল রপ্তানি আমদানি এগুলো নিয়ে হোক, সব দিক দিয়ে একটা দৃঢ় বন্ধন। তো সৌদি বাদশারা তাকে তার নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছি তাকে তারা বেশ প্রীতির চোখেই দেখেছেন। সুতরাং তিনি একটা বন্ধু রাষ্ট্রের কাছে গিয়েছেন, সেই বন্ধু রাষ্ট্রের কাছে গিয়ে তার যে কথাগুলো বলেছেন, এবং বিশেষ করে সৌদিরা এই তাকে সুযোগ করে দিয়েছেন যে তাদের প্রভাব বিস্তার করে, প্রভাব খাটিয়ে এই 50টি দেশ মুসলমান দেশের হেডদেরকে, প্রধানদেরকে নিয়ে এসেছেন। এই সুযোগটা তিনি তার ভালো ব্যবহার করেছেন, এবং তার কথাগুলো যে বলেছেন সেটা যেটা বললাম আগের কথার থেকে অনেক অনেক পরিবর্তন, এবং এটা যদি তিনি এই ধারা যদি বজায় রাখেন তাহলে মুসলমান দেশের তার প্রতি যে ভাব এটা অনেক পরিবর্তন হবে।
জি, আপনি যেমনটি কিনা বললেন যে সৌদি আরবের সঙ্গে তার ব্যবসায়ী হিসেবে একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের, সেই সম্পর্কের সূত্র ধরে হয়তোবা সৌদিরা অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তার দিকে তাকাবেন, কিন্তু কথা সেটা না। কথাটা হচ্ছে যে আজকে তিনি যে ভাষণ দিলেন সেই ভাষণের মধ্যে দিয়ে আমরা নতুন এক ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেলাম বলে আমার মতো অনেকেই মনে করছেন। অনেকেই মনে করছেন যে নির্বাচনী প্রচারণার সময় যে ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্যানের কথা বলেছিলেন, যে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছিলেন, এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা ভিন্নতর একটা চেহারায় দেখতে পেলাম, বিশেষ করে মুসলিম দেশের যে নেতৃবৃন্দ সমাগত হয়েছেন রিয়াধে, যার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। শেখ হাসিনাকে আমরা ওই সমাবেশে উপস্থিত দেখলাম, উনি বসেছিলেন। তো এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটা কথা আমার মনে পড়ছে, এটা একেবারেই ব্যক্তিগত মূল্যায়ন একটা, জানুয়ারির 20 তারিখে যেদিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার পর অভিষেক ভাষণের পর যখন উনি হোয়াইট হাউসে গেলেন, বারাক ওবামা সাবেক প্রেসিডেন্টের সঙ্গে বসে কথাবার্তা বলছিলেন, সেই সময় বারাক ওবামা, আমার যদি ভুল না হয়, একটা মন্তব্য করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে কেউ যেন আন্ডার এস্টিমেট না করেন। আমার ওই কথাটা আজকে খুব বারবার মনে পড়ছে। আসলেই ডোনাল্ড ট্রাম্প আজকে যেভাবে ভাষণ দিয়েছেন, যেভাবে উদাত্ত আহ্বান জানিয়েছেন মুসলিম জাহানের প্রতি,
ঐক্যগতার আহ্বান জানিয়েছেন, আমি একটু সাউন্ড বাইট শোনাই।
নিশ্চয়ই
ডোনাল্ড ট্রাম্পের একদম বক্তব্যের শেষ অংশে যে ঐক্যের ডাক দিয়েছেন, সেখান থেকে 10-15 সেকেন্ডের একটা সাউন্ড বাইট আমি শোনাতে চাই।
I ask you to join me, to join together, to work together, and to fight together, because united we will not fail. We cannot fail. Nobody, absolutely nobody, can beat us.
এটি ছিল আমার মনে হয় আজকের
চমৎকার যে এই জীবনের যে মূল্যায়ন, জীবন যে সুন্দর, এবং পরিবার পরিজন নিয়ে, আত্মীয় বন্ধু এবং দেশবাসীকে নিয়ে, সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে নিয়ে একত্রে বসবাস, এই বাণীর ওপর বিভিন্ন সময়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অনেক সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, এবং ওই বাণীর প্রতিধ্বনি আমরা কিন্তু বারবার আজকে ডোনাল্ড ট্রাম্পের আধ ঘন্টারও বেশি যে ভাষণ ছিল সেই ভাষণে দেখতে পেয়েছি। তো আপনি কি সহমত পোষণ করেন?
তবে এর সঙ্গে আরেকটু কিছু আমি যোগ করতে চাচ্ছি যে আজকে যে ডোনাল্ড ট্রাম্প, আপনি যেটা বললেন ডোনাল্ড ট্রাম্প যে বক্তৃতা দিলেন, এই ডোনাল্ড ট্রাম্প এবং তার কথাগুলো যেটা সেলিম হোসেন শোনালেন শেষেরটা, এই কথাগুলোর অনুরণন হতে থাকবে অনেক দিন ধরে। কিন্তু শুধু অনুরণন নয়, আমি আরেকটা কথা বলবো যে আপনি যেটা প্রথমে এই বারাক ওবামার সঙ্গে তার মিটিং এর পরে, একান্ত মিটিং এর পরে বারাক ওবামা আরেকটি কথা বলেছিলেন যে দেখো ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে তিনি কোনো আইডিওলজ নন, তিনি একটা কোনো আইডিওলজির পেছনে, আইডিওলজ মানে একটা মতবাদ তিনি বাইরে প্রচার করার জন্য বা কোনো মতবাদের অনুসারী নন। তিনি একদিক দিয়ে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প, তিনি একজন প্র্যাকটিক্যাল লোক, এবং ব্যবসায়ীরা সাধারণত প্র্যাকটিক্যাল লোক হয়ে থাকেন। আমি যেটা আজকে যেটা ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা থেকে দিচ্ছি, এটা অবশ্য আগে থেকেই এটা সবাই এরকম মত প্রকাশ করেছিলেন। দেখেন, ডোনাল্ড ট্রাম্প, ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প ছিলেন একজন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, তার এই তিনটি ব্যক্তিত্ব, এই তিনটি ব্যক্তিত্বের মধ্যে কোনটা কখন কাজ করে এটা বলা মুশকিল। তবে একটা কথা বলা যেতে পারে যে সে প্রকৃত ব্যক্তিত্ব সেই ডোনাল্ড ট্রাম্পকে আমরা কিন্তু আজও খুঁজে বেড়াচ্ছি, কারণ তিনি এই প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি যেটা অনেকে মনে করেছিলেন যে ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প রাতারাতি হয়তো বদলে যাবেন এবং তিনি এর মত নেবেন ওর মত নেবেন, দেখেন তার কার্যকলাপের মধ্যে বহু তার তার নীতি বা এগুলোর মধ্যে তিনি যে নিজেই থেকে যে এগুলো করেছেন সেটা বলা মুশকিল, কারণ তিনি যাদের সাহায্যে প্রেসিডেন্ট হয়েছেন, যাদের তার কোর সাপোর্টার যাদেরকে, তাদেরকে খুশি করার জন্য অনেক সময় তিনি অনেক কথা বলেছেন যেগুলো রেটরিক বলে, যেগুলো হয়তো নিজের দিকে সেগুলোতে বিশ্বাস করেন না, কিন্তু এগুলো তার অনুশীলন করতে বা এগুলাকে তার নিজের চিন্তাধারাকে এগুলোকে অনুশীলন করা বা এগুলোকে প্রণয়ন করা আইন হিসাবে, এর মধ্যে অনেক তার বাধার মধ্যে যেতে হবে। সে কারণে তিনি আজকে যেগুলো কথা বলেছেন হয়তো তার সেগুলোই তার মনের কথা, সেখানে হয়তো তার যে যারা তাদের যে অ্যাডভাইজার যারা আছেন, যারা বিভিন্ন রকমের কথা দিয়ে তাকে পরিচালিত আছেন, সেগুলোর থেকে তিনি সরে গিয়ে আজকে এমন একটি পথ অবলম্বন করেছেন, তিনি জানেন যে আজকে এই বিশ্বের 1.6 বিলিয়ন মানুষকে তাদের তার সঙ্গে রাখতে হলে তিনি তাদের সেতুমস্ত ওই অনুসারীদের ওর অনুসারীদের কথা নিয়ে, তাদেরকে খুশি করার জন্য যেগুলো কথা এগুলো নিয়ে চলবে না। এ কারণেই তিনি আজকে যে বক্তৃতা রেখেছেন সেগুলো অনেককে, মুসলমান দেশকে তো খুশি করবে, তার সঙ্গে সঙ্গে তার দেশের লোককেও তার সম্পর্কে নূতনভাবে চিন্তা করার একটা সুযোগ।
জি, আপনি যেমন ডোনাল্ড ট্রাম্পের তিন ধরনের চেহারার কথা উল্লেখ করলেন, আমি সাংবাদিক হিসেবে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আজকের ভাষণের মধ্যে যে অনুরণন শুনতে পেয়েছি, তাতে ডোনাল্ড ট্রাম্পের দুটো চেহারা আমার সামনে মূর্ত হয়ে উঠেছে। সেটা হলো এক ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, আর একজন রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী টার্নড রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প তার ভাষণের মধ্যে দিয়ে সম্ভবত এটাই বলতে চেয়েছেন যে অর্থনৈতিক রফা, যে রফার মধ্যে দিয়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র $11,000 কোটি একটা সামরিক অস্ত্র চুক্তি সম্পন্ন করল, সেটার থেকেও বড় হচ্ছে যে তিনি সৌদি আরব গেছেন, মুসলিম বিশ্বের সামনে গিয়ে উপস্থিত হয়েছেন ভাবাদর্শের শরিক আনার জন্যে, ভাবাদর্শ নিয়ে একটা রফা করার জন্যে। সেলিম হোসেন মাথা নাড়ছেন।
হ্যাঁ, না না, সে তো নিশ্চয়ই, কারণ ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প যে হয়েছেন সেই বিষয়টি একদম পরিষ্কার হয়ে উঠেছে আজকের বক্তৃতায়। যদিও বক্তৃতাটি মূলত ছিল সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক একটি আহ্বান, কিন্তু এই CNN-এর একটি অনুষ্ঠান হচ্ছিল, আমি কয়েকজনের বক্তব্যের মূল অংশ যেটি বলছি, যে ডোনাল্ড ট্রাম্প, একজন সিনেটর বলছেন, রিপাবলিকান সিনেটর, যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সবাই মনে করি যে তিনি কারো কথা শুনতে চান না বা শোনেন না, কিন্তু আজকে মনে হচ্ছে যে তিনি কারো কারো কথা শোনেন, এটা ভালো লক্ষণ।
হ্যাঁ, এবং শুভ বুদ্ধির অনুসরণ যে করছেন আজকের ভাষণে, তার অনুরণন আমরা শুনতে পেয়েছি, এবং আমরা আশা করব যে এই ধারা অব্যাহত থাকবে। তো সেলিম হোসেন, আমরা এখন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী,
হ্যাঁ, আমাদের আজকে আলোচনা এখানে শেষ করে জিয়াউদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা।
হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ।
আর এখন আমরা অন্য প্রসঙ্গে যাব।
আচ্ছা, আপনি তো ট্রাম্পের ভাষণ শুনেছেন, এই ভাষণের উল্লেখযোগ্য দিকগুলো কি কি বলে আপনার মনে হয়?
নিশ্চয়ই, মেজরশিপ যেটা প্রতীয়মান হচ্ছে সেটা প্রথম কথাই হচ্ছে যে তিনি যৌথ কক্ষে, পার্লামেন্টের যৌথ কক্ষে তিনি যে বক্তৃতা করেছিলেন, তিনি বারংবার এই ইসলাম কথাটা বলার দিকে তার একটা ঝোঁক দেখা গিয়েছে, যেটা আমেরিকান এবং আমেরিকান পলিসি প্ল্যানার, এমনকি তার দলের মধ্যেও একটা অস্বস্তি তৈরি করেছিল। এবং ইসলামিক বিশ্বে মুসলিম দেশগুলোতে এটার একটা প্রতিক্রিয়া হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি সেটা তার গোড়ার নেন। সেখানেও মুসলিম কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে তিনি আসলে একটা রীতিমত ইসলাম ও ফোবিয়া তৈরির জন্য তিনি অভিযুক্ত হচ্ছিলেন।
কথা বলছেন প্রথম আলোর সহকারী সম্পাদক ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী। এই ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিষয়ে তার অভিজ্ঞতা, তার মতামত জানতে চেয়েছিলেন এবং সেই বিষয়েই তিনি কথা বলছেন। মিজানুর রহমান খান,
ইসলাম এবং মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দেশটি, সেই দেশটিতে তিনি এসে পৌঁছেছেন এবং সেই সেখানে তিনি যে ভাষণ দিয়েছেন সেটাই একটা অত্যন্ত ইতিবাচক দিক আমি বলবো, যে বিশ্ব শান্তি এবং অগ্রগতির জন্য। আর সেক্ষেত্রে তারা যে ইসলামিক টেরোরিজম কথাটি নিজেকে তিনি ওই জায়গাটা থেকে সরিয়ে এসে নিরাপত্তা উপদেষ্টা কথা রক্ষা করেছেন, পরামর্শ গ্রহণ করেছেন, আমি বলবো যে তার এই অবস্থান অনেকটা তার পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামা এবং এমনকি তার আন্তর্জাতিক অঙ্গনের মিত্র বিতর্ক কিছুটা, তা সত্ত্বেও আমি বলবো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিরকমের একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এত চলে আসছিলেন এবং আমেরিকান মিডিয়ায় অনেক সময় এটা দেখানো হতো যে ট্রাম্পের পুতিন ট্রাম্প সমর্থন কথা বলে থাকেন, কিন্তু পুতিন কত ডিফারেন্টলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে গিয়ে ইসলামিক টেরোরিজমকে যুক্ত করেন না, অথচ যেটা ট্রাম্প করেন সেই জায়গা থেকে আমি বলবো যে এটা মেজর শিফট। কিন্তু মুসলিম দেশগুলো কিন্তু লক্ষ্য করতে থাকবে সামনের দিনগুলোতে এটি আসলে তার অনুষ্ঠিত পররাষ্ট্রনীতির একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে কি হয় না, সেটা খুব গুরুত্বপূর্ণ।
সন্ত্রাসবাদ যেটা তিনি না বলে তিনি বলছেন যে ইসলামিক চরমপন্থা,
হ্যাঁ এটা ইসলামিক চরমপন্থা, কিন্তু বিশ্বে কিন্তু এই জায়গাটা আমি বলবো যে ঠিক এই পরিভাষাটি ভারতীয় ভবিষ্যতে এই জায়গাটি কোনো একটা উগ্রবাদ, সেটা উগ্রবাদ যেটা এবং সেটাকে কোনো একটা বিশেষ ধর্মীয় পরিভাষা দিয়ে কোয়ালিফাই করা হচ্ছে, তিনি যে কথাটি বলেছেন যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই আসলে শুভ এবং অশুভ শক্তির মধ্যে লড়াই, এই যে ভাষাটা তিনি বেছে নিয়েছেন আমার মনে হয় যে সেই কথাটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য। যখন ইসলামিস্ট এক্সট্রিমিজম বলা হবে তখনই কিন্তু আবার ওই ইসলামিক টেরোরিজম এর কথাটা কি আবার অনেকের মধ্যে সেটা একটা অপ্রয়োজনীয় দোতলা তৈরি করতে পারে। আমি তার চেয়ে থেকে বলবো যে এই কথাটা বলেছেন যে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আসলে কোনো লড়াই নেই এবং সেই সংখ্যাটাই কিন্তু বিশ্বব্যাপী কথাটা চলে এসছে, বিশেষ করে ব্রেক্সিটের পরে তার নির্বাচনী বিজয়ের প্রচারণার কৌশল এবং ইউরোপের দেশে দেশে বিশেষ করে মেরি লি পেন এবং সেখানে এবং অন্য ইউরোপের দেশগুলোতে যে ইসলাম ও ফোবিয়া তৈরির জন্য যে একটা একটা জোট পাকানো হচ্ছে বা একটা তার নেতৃত্বে যে একটা বড় ধরনের কথা বলা হচ্ছে সেটা যে এতদিন ধরে একটা ঘুরপাক খাচ্ছিল, আমার মনে হয় যে সেই জায়গা থেকেও মুসলিম দেশগুলোর মধ্যে একটা নতুন বার্তা যাবে যে এতদিন যেভাবে ভাবা হচ্ছিল, এতদিন যেভাবে ট্রাম্প এবং তার পররাষ্ট্রনীতিকে তিনি চালিয়ে নেবেন বলে ভাবা হচ্ছিল সেখানে আমার মনে হয় যে নতুন করে চিন্তা ভাবনার একটা জায়গা তৈরি হবে।
আপনার আপনি তো আন্তর্জাতিক বিষয়ে তিনি লেখালেখি করেন, আপনার কি মনে হয় ট্রাম্প কেন সৌদি আরবিয়াকে মানে বেছে নিলেন এবং মুসলিম দেশগুলোকে নিয়ে যেটাকে বলা হয় যে আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলন, এইটার তাৎপর্যটা কি?
আমার মনে হয় তিনি অভ্যন্তরীণ ক্ষেত্রে বিশেষ করে ইউরোপে তিনি সম্ভবত তিনি এই এই ধারণা দ্বারা তিনি নিজেকে পরিচালিত করে থাকতে পারেন, সেটা হচ্ছে যে তিনি কতগুলো
সাম্প্রতিককালে তিনি কতগুলো বাস্তবতা লক্ষ্য করেছেন, সেটা বিশেষ করে আমি বলবো যে ফ্রান্সের নির্বাচনে যে মেরি লিপেন যে ধরনের ইসলামোফোবিয়া তৈরি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে তিনি দেখেছেন যে তার এই ধরনের ঠিক মিত্ররা জনগণ তাদেরকে গ্রহণ করছে না, সেটা তিনি দেখছেন। এবং তার অভ্যন্তরীণ পররাষ্ট্রনীতির বা